তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশা আল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে যে টপিক, যা বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, বিশেষ করে এই ইভেন্ট যেটা আছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তালালের উরুস মোবারকের মাস রবিউ ছানিতে, আমরা চেষ্টা করি আউলিয়ে ইকরামের কিছু দিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য, যাতে করে আমরা সাধারণ মানুষ আউলিয়ে ইকরাম সম্পর্কে জানতে পারি, বুঝতে পারি এবং তাদের মহাব্বত ধীরে ধীরে আমাদের অন্তরের মধ্যে বাড়তে থাকে, আর তাদের আদব করা, তাদের সম্মান দেখানো, তাদের মাজার শরীফে উপস্থিত হওয়া, হাজিরি দেওয়া, ফাতিহাখানি করা, এই বিভিন্ন বিষয়গুলো যেন আমাদেরও জানা হয়। যে আজকেরও এমন একটি বিষয় নিয়েছি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাকাতালা অনেক কিছু আমাদের জানা হবে আজকের প্রোগ্রাম থেকে ইনশাআল্লাহ তাবারাকাতালা। দর্শক, অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, এবং পাশাপাশি স্ক্রিনে আমরা দেখব এই কোরআনে পাকের তর্জমা, স্ক্রিনের তর্জমাও দেখানো হয়, আমরা তর্জমাও দেখবো, এতে করে জানতে পারবো এই কোরআনে পাকের আয়াত যে আমরা শুনলাম এর অর্থ কি এসেছে এবং কি বলা হয়েছে, কি বলছেন আল্লাহ তাবারাকাতালা কোরআনে পাকের মধ্যে। চলুন আগে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপর আজকের বিষয় আপনাদেরকে জানাবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাকাতালা, এরপর হামদে বাড়ি তালাও শুনবো। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ হাক্কাল কওলু আলা أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون صدق الله العظيم।
সুবহানাল্লাহ। কিছু আল্লাহ তাবারক তাআলা হুকুম এখানে বয়ান করেছেন, আল্লাহ তাআলা কিছু আহকাম এখানে বলেছেন এবং কিছু ভয় ভীতি প্রদর্শন করেছেন, যাতে করে আমরা আল্লাহ তাবারক তাআলার গজবকে ভয় করি, আজাবকে ভয় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন মোতাবেক আমল করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমরা সকল মানুষই যেহেতু সমাজে বসবাস করি, আমরা কারো না কারো সংস্পর্শে থাকি, হয়তো পরিবার পরিজনের সংস্পর্শে থাকি বা বন্ধুবান্ধবের সংস্পর্শে থাকি, যারা আমরা স্টুডেন্ট আছি আমরা নিজ ক্লাসে, ক্লাস ফ্রেন্ড যারা আছে তাদের সংস্পর্শে থাকি, আবার যারা ব্যবসা করি অন্যান্য ব্যবসা যারা করে, ব্যবসায়িক ভাই যারা রয়েছে তাদের সংস্পর্শে থাকি আমরা, এরকমের নামাজি যারা নামাজিদের সংস্পর্শে থাকে, প্রত্যেকটা মানুষ তার সেক্টর অনুযায়ী, তার অবস্থা অনুযায়ী সকল মানুষই কারো না কারো সংস্পর্শে থাকি আমরা। কিন্তু ইসলাম এই সংস্পর্শের সম্পর্কে বা সঙ্গ লাভের সম্পর্কে বা তাদের যে কেমন সঙ্গ হবে এ সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকে কি ইরশাদ করেছেন, আমাদের কি ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা যে আমরা কেমন সঙ্গ অবলম্বন করব, কেমন মানুষের সংস্পর্শে থাকব। আমরা যেহেতু সমাজে বসবাস করি, প্রত্যেকটা মানুষ এক এক ধরনের মানুষের সাথে আমাদের সম্পর্ক, আমাদের চলাফেরা, ওঠা বসা, সংস্পর্শে আমরা থাকি। এমনও মানুষ পাবেন যারা 10 বছর, 15 বছর, 20 বছর ধরে একই কোয়ালিটির মানুষের সাথে তারা চলাফেরা করে, কেননা এক অফিসে জব করে, আর এই অফিসের মধ্যে তার সাথে আরও যারা আছে তাদের সাথে সম্পর্ক, তার ওঠা বসা, তাদের সাথে অর্থাৎ সংস্পর্শ আছেই। কিন্তু ইসলাম কি বলে? আল্লাহ তাবারকতালার হুকুম কি রয়েছে সংস্পর্শের ব্যাপারে বা সঙ্গ লাভের ব্যাপারে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন সঙ্গ লাভের ব্যাপারে? এই সকল বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। অর্থাৎ আজকের বিষয় আমরা নিয়েছি আল্লাহওয়ালাদের সংস্পর্শ বা আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ। ইনশাআল্লাহ তাবারকতালা মোবালিকে দাওয়াত ইসলামী থেকে আজকের এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাও শুনবো। আমরা কাদের সঙ্গ দিচ্ছি, আমরা কাদের সংস্পর্শে থাকছি, আর থাকা কাদের সংস্পর্শে থাকা উচিত ছিল বা জরুরি কোনটা, ইসলাম কি বলছে, এ সকল বিষয় নিয়ে আমরা শুনবো আজকের প্রোগ্রামে, জানবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারকতালা। এর আগে চলুন আলোচনায় যাওয়ার পূর্বে আমরা নুরুল আমিন ভাই আমাদের সাথে আছেন, আমরা হামদে বাড়ি তালা আল্লাহ তাবারকতালার প্রশংসা শুনি, এরপর আজকের যে বিষয় নিয়েছি এ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাবারকতালা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খোদার পরেশান তোমার, তুমি নবীদের সরদার, খোদার পরেশান তোমার, তুমি নবীদের সরদার, তুমি মালিকে জমানা মদনী মদিনে ওয়ালে পড়ো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 দেখতে চায় হৃদয় তোমায় সুবহানুহ করে শোবে জিকির আল্লাহ আল্লাহ, দেখতে চায় হৃদয় তোমায় সুবহানুহ করে শোবে জিকির আল্লাহ আল্লাহ, ভুলিনি ভুলব না খোদা তোমায় কবো, ভুলিনি ভুলব না খোদা তোমায় কবো, মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, মওলা মওলা মওলা, মনে প্রাণে খোদা, আল্লাহ 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 আল্লাহ। বাগানে গগনে আলোচনা তোমার, মহব্বতে নিশিতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশিতে আলোচনা তোমার তুমি রহমান রহিম অনন্ত অসীম তুমি রহমান রহিম অনন্ত অসীম তবনে অংশীদার তবনে অংশীদার তবনে অংশীদার মালা 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 তবনে অংশীদার তবনে অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু আমরা তোমার ওই বান্দা সুবহানু হো সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমার ওই বান্দা সুবহানু হো তুমি পোত পবিত্র অনন্ত অসীম তুমি পোত পবিত্র অনন্ত অসীম
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ও তালার প্রশংসা মুমিনের মানুষের মুসলমানের হৃদয় থেকে মরিচাকে দূর করে দেয় আর অন্তরের মধ্যে মিলে প্রশান্তি আল্লাহ তাবারক ও তালা এভাবে করে এই যেন আল্লাহ তালার প্রশংসা জিকির এর মধ্যে আমাদের হৃদয় জবান যেন ব্যস্ত রাখতে পারি আল্লাহ তালা সে তৌফিক দিক দর্শক শ্রোতা আজকের যে বিষয় নিয়েছি আমরা আল্লাহওয়ালাদের সংস্পর্শ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা আল্লাহওয়ালাদের সংস্পর্শে গিয়েছে তাদের বর্ণনা আজ ইতিহাসের পাতায় রয়েছে কেননা সংস্পর্শের কারণেই মানুষের অনেক দিক পরিবর্তন হয়ে যায় যদি আপনি ভালো সংস্পর্শে থাকবেন তো আপনার মধ্যে ভালো কিছু অর্জন হবে যদি আপনি খারাপ সংস্পর্শে থাকবেন তবে আপনি সেখান থেকে খারাপ কিছুই আপনার অর্জন হবে ভালো এবং খারাপ এই বিষয়টা উপার্জিত হয় মানুষের সংস্পর্শ থেকে আমরা অনেক সময় জানি বা দেখি বা সমাজের মধ্যে এগুলো আমাদের চোখের সামনে পড়ে সংস্পর্শের কারণে মানুষ কি পারে কি হয় কি করে আর আল্লাহওয়ালাদের সংস্পর্শ মানুষকে দামি করে দেয় আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকার কারণে মানুষ দামি হয়ে যায় আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাওয়ার কারণে মানুষ মানুষের কাছে সমাজের মধ্যে এক নেয়ামতে পরিণত হয়ে যায় আর ওই সকল লোকের কাছেই তখন মানুষ ছুটতে থাকে আজ ইনশাআল্লাহ তাবারক তাআলা এই মহান যে আল্লাহওয়ালাদের সংস্পর্শে যারা গিয়েছেন তারা কি পেয়েছেন তাদের নাম তাদের সুনাম তাদের অর্জিত ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো কথাগুলো মোবাল্লিকে দাওয়াত ইসলামীও আমাদের সাথে আছেন রিয়াজ ভাই রিয়াজ ভাই থেকে আমরা আজকের যে বিষয় গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো আপনাদের কলগুলো নিব এসএমএসগুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক তাআলা রিয়াজ ভাই বিষয় তো শুনেছেন আল্লাহওয়ালাদের সংস্পর্শ কিছু মাদানী ফুল
বিসমিল্লাহির রহমানির রহিম সংস্পর্শ বা সহচর্য
জি
আপনি যদি কারো সাথে এমন ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন যে ব্যক্তির প্রিয়জনের ইন্তেকাল হয়েছে তখন দেখবেন তার চোখে আপনার শোকের একটি ভাব ফুটে ওঠে, তার চেহারা দ্বারা সেটি বোঝা
যায়।
তার কথাবার্তার মধ্যে একটি শোকার্ত ভাব থাকে। তখন তার সাথে কথা বলতে বলতে দেখবেন আপনিও শোকার্ত হয়ে যাবেন। আচ্ছা, কোনো এমন ব্যক্তির সাথে আপনি সাক্ষাৎ করলেন যার চেহারার মধ্যে খুশির আনন্দের চিহ্ন
রয়েছে,
সে আনন্দিত এবং আনন্দপূর্ণ কথা সে বলছে, তো সাময়িকভাবে তার সাথে সাক্ষাৎ করাতে দেখবেন তার আনন্দে আপনিও আনন্দ পাবেন। ঠিক আপনি যদি কোনো ফাসিক ব্যক্তির সাথে, গুনাহগার ব্যক্তির সাথে বা খারাপ লোকের সাথে কেউ যদি সাক্ষাৎ করে, উদাসীন গাফিল ব্যক্তি, তো দেখা যায় তার সহচর্যে সেও উদাসীন হয়ে যায়। এর দ্বারা বোঝা যায় যে সহচর্য বা সংস্পর্শের প্রভাব হয়,
প্রভাব রয়েছে।
আচ্ছা, প্রভাব রয়েছে। বিদায় কোরআন এবং হাদিসের মধ্যে
জি
কাদের সহচর্য অবলম্বন করব আমরা, কাদের সহচর্যে থাকলে আমাদের জন্য কল্যাণ রয়েছে, কাদের সহচর্যে থাকলে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়, কাদের সহচর্য থাকলে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বাড়ে, কাদের সঙ্গে স্পর্শে থাকলে আমার কবরের জীবন প্রশান্তিময় হবে, কাদের সঙ্গে স্পর্শে থাকলে আখরাতে আমি সম্মানিত হব, কাদের সঙ্গে স্পর্শে থাকলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারব, কাদের সঙ্গে স্পর্শে থাকলে আমার জান্নাতের পথ আসান হবে, কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে বলে দেয়া হয়েছে। আচ্ছা, কোরআন এবং হাদিসের মধ্যে ওই সকল বিষয় যা করার জন্য আদেশ করা হয়েছে বা নিষেধ করা হয়েছে, তো আদেশ এবং নিষেধ উভয়ের মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে,
কল্যাণ রয়েছে।
আমরা যদি আদেশকে মেনে চলি, কল্যাণ এর মধ্যে নিহিত, আর নিষেধকে যদি আমরা মেনে চলি, অর্থাৎ নিজেকে বিরত রাখি, তাহলে এর মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। কোরআনুল করিমের মধ্যে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায়
করি।
নামাজের মধ্যে আল্লাহ তাআলার দরবারে বারংবার এই দোয়া আমাদেরকে শেখানো হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করো। আচ্ছা, সঠিক পথে পরিচালিত করো, কোরআন আমাকে শিক্ষা দিয়েছে দোয়া করার জন্য। কাদের পথ সেটিও কোরআন বলে দিয়েছে,
পথ
কোন পথ বলা হয়েছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে পরিচালিত করো যাদের প্রতি তোমার অনুগ্রহ রয়েছে,
সুবহানাল্লাহ,
দয়া রয়েছে, তোমার পুরস্কার রয়েছে, প্রতিদান রয়েছে। আচ্ছা, কোরআনুল করিমে এটাও বলে দেওয়া আছে কাদের উপর আল্লাহর অনুগ্রহ
রয়েছে,
দয়া রয়েছে। তো বলা হয়েছে নবীদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শহাদাদের উপরে এবং সালেহীন অর্থাৎ আউলিয়া ইকরামের উপরে রয়েছে। এখন 4টি ক্যাটাগরি পাওয়া গেল, নবীদের উপরে নিশ্চয় আল্লাহ তাআলার অনুগ্রহ, সিদ্দিকদের উপরে অনুগ্রহ, শহাদাদের উপরে অনুগ্রহ এবং সালেহীন আউলিয়া ইকরামের প্রতি অনুগ্রহ রয়েছে। তো বর্তমানে যুগে আমরা যাদের সহচর্য অবলম্বন করতে পারি তারা হচ্ছেন সালেহীন, তারা হচ্ছে আউলিয়া কামিলিন। নবীদের যুগে যারা ছিলেন, নবীদের সংস্পর্শ যারা অবলম্বন করেছে এবং তাদের সহচর্য অবলম্বন করে অনেকে পাথর ছিল, হীরায় পরিণত হয়েছে,
সুবহানাল্লাহ।
সমাজে যাদের কোনো দাম ছিল,
দামি ছিল না,
তারা দামি হয়েছে,
সুবহানাল্লাহ,
তারা পরশমণি হয়েছে মনে করেন, এবং তাদের সংস্পর্শ যারা অবলম্বন করেছে তারাও দামি হয়েছে,
সুবহানাল্লাহ।
যদি আমরা দেখি নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সোহবত, সংস্পর্শ, সহচর্য সাহাবাই কেরাম নিয়েছেন
জি,
আজকে বলুন সাহাবাই কেরামকে যা আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন,
আল্লাহ,
তাদের মর্যাদার ব্যাপারে এটাই বলা হয়েছে তারা নবীর সাথী
জি,
নবীর সহচর্য,
সহচর্য।
আচ্ছা, কোন সাহাবি মনে করেন ইমান এনেছে, ইমান নিয়ে আসার পরপরই যুদ্ধের ময়দানে গিয়ে তিনি শহীদ
হয়েছেন,
না নামাজ পড়েছেন, না রোজা রেখেছেন, না হজ করেছেন, না যাকাত দিয়েছেন, অর্থাৎ যে সকল ইবাদত তিনি করতে পারেননি, এরপরেও যারা যুগের বড় থেকে বড় ওলি, যারা সারা রাত ইবাদত করে, রিয়াজত করে, তাকওয়া পরহেজগারির মধ্যে দিন রাত অতিবাহিত করে, এরপরেও সে সাহাবির মর্যাদায় পৌঁছতে
পারবে না।
কারণ হচ্ছে তিনি নবীর সহচর্য অবলম্বন করেছে, বিদায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এত মর্যাদা দান করেছেন। আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনী নিই, তাহলে দেখবেন এক একজনের জীবনী ইমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে বসার পূর্বে
জি
কি ভয়ঙ্কর পরিস্থিতিতে
ছিল,
কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্য অবলম্বন করেছেন, বিদায় তাদের আত্মশুদ্ধি হয়েছে,
সুবহানাল্লাহ,
কল পরিষ্কার হয়েছে, মন মানসিকতার মধ্যে চেঞ্জিং এসেছে, মানুষের সৃষ্টির উপর কিভাবে দয়া করতে হয় তারা শিখেছে, জীবন কিভাবে নিজেকে পরিচালনা করতে হয় সেটিও শিখেছে। অর্থাৎ বলতে গেলে সহচর্য অনেক প্রভাব রাখে মানুষের জীবনে। এখন যেই যার সহচর্য অবলম্বন করলে আমার দুনিয়া আখরাতের কল্যাণ নিহিত, শুধু আখরাত নয় দুনিয়াও নিহিত। আপনি যদি এমন লোকের সাথে উঠা বসা শুরু করলেন যার সঙ্গে উঠা বসার কারণে আপনি সমাজের মধ্যে বদনাম হচ্ছেন, আপনার পারিবারিক কলহ সৃষ্টি
হচ্ছে,
সমাজের মধ্যে মুখ দেখাতে পাচ্ছেন না, আচ্ছা নিজে পারিবারিক জীবন নিয়ে চলতেও আপনার অসুবিধা হচ্ছে, অর্থাৎ সহচর্যের কারণে আপনি দিনের পর দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছেন। আবার যদি কোনো লোক মন্দ ছিল কিন্তু ভালো লোকের সংস্পর্শে বসলো, আর বসার কারণে দেখা যায় তার মধ্যে মেন্টালিটির মধ্যে, ধ্যান ধারণার মধ্যে, আচার আচরণের মধ্যে ভালো লোকের সংস্পর্শের কারণে তার মধ্যে ভালো গুণটি চলে আসছে, শুধু সংস্পর্শের কারণে। দেখা যায় তার পারিবারিক অবস্থা খারাপ ছিল, ভালো হয়ে গেল, সমাজে বদলাম ছিল, তার সুনাম হয়ে গেল। তো এই জন্য সহচর্য অবলম্বন আমি করব, কিন্তু কার সহচর্য,
কার রাইট,
কার সঙ্গে থাকলে আমার দুনিয়া আখরাত উভয়টি ভালো হবে,
উভয়টি ভালো।
তো কোরআনও এই বিষয়টি আমাদেরকে বলে দিয়েছে, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে, এই সত্যবাদীদের যে ব্যাখ্যা করা হয়েছে
জি
বিশাল একটি ব্যাখ্যা,
রাইট রাইট,
তার কথা বা বার্তার মধ্যে সত্যতা থাকতে হবে, আমলের মধ্যে সত্যতা বিশুদ্ধতা থাকতে হবে, ব্যবসা বাণিজ্য যদি করে তার মধ্যে সত্যতা থাকতে হবে, মানুষের সাথে ব্যবহার তার ভালো থাকতে হবে, সমাজে যেভাবে মানুষের থাকার যে অধিকার এবং যে গুণ বলা হয়েছে তার মাঝে থাকতে হবে, প্রকৃত তার মাঝে আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহকে যারা ভয় করবে তারা খারাপ কাজ থেকে বিরত থাকবে। এখন সত্যবাদী বলতে মুফাসসিরিনগণ যা ব্যাখ্যা করেছেন, কেউ বলেছেন এই আয়াত দ্বারা সিদ্দিক একবার ফারুকে আজম উদ্দেশ্য রয়েছে, আচ্ছা আবার কেউ বলেছেন সালেহীন যারা নেককার তাদের সংস্পর্শ অবলম্বন করা। কোরআন আমাদেরকে বলে দিয়েছে, কোরআন আমাদেরকে বলে দিয়েছে কিভাবে নিজেকে চলতে হবে, কার সংস্পর্শে বসতে হবে। এখন আমার দায়িত্ব কর্তব্য হচ্ছে যে কারো সহচর্য সংস্পর্শ অবলম্বন করার পূর্বে আমি যাচাই করে নি যে কোরআন এবং হাদিস যার সঙ্গে বসার জন্য বলেছে এবং যে যে গুণ বলেছে সে গুণ সে ব্যক্তির মাঝে আছে কিনা, যদি থাকে তাহলে সহচর্য অবলম্বন করব, যদি নেই তাহলে সংস্পর্শে আমরা তাকে বসবো না। তো অলিয়াই কেরামের সোহবত বলা হয়, একজন কবি বলেছেন আল্লাহ আল্লাহ কিয়ে জানে সে আল্লাহ না মিলে, আল্লাহ ওয়ালে হ্যায় জো আল্লাহ সে মিলা দেতে হ্যায়।
সুবহানাল্লাহ।
এখন হয়তো বা অনেকে কনফিউজ হবে আল্লাহ আল্লাহ করলে কি আল্লাহ পাওয়া যায় না। আসলে কথা হচ্ছে যদি আমরা ইতিহাস দেখি
জি
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর সংস্পর্শে আসার পূর্বে সাহাবায়ে কেরাম ঈমান আনার পূর্বে কাবার তাওয়াফও করতেন, অনেকে যার যার মোতাবেক ইবাদতও করত, কিন্তু আল্লাহকে কখন পেয়েছেন, যখন আল্লাহর হাবিবের দামনকে ধরেছে,
সুবহানাল্লাহ,
তার কথা মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করেছেন, তখন তারা আল্লাহকে পেয়েছেন। এমনিভাবে যদি দেখি অলিয়া কেরামের জীবনী, তো অনেক লোক আল্লাহওয়ালাদের সংস্পর্শের বরকতে তারা আল্লাহকে চিনতে পেরেছে,
রাইট রাইট,
এটাই এখানে বোঝানো হচ্ছে যে মানুষ শত বছর ইবাদত করেও আল্লাহর মারেফাত সেরকম অর্জন করতে পারে না, কিন্তু আল্লাহর অলিদের সংস্পর্শে বসে তারা আল্লাহর মারফাত অর্জন করে না। আর যখন আল্লাহর মারফাত অর্জন করে নেয়, অলিয়া ইকরাম কিসের জন্য মানুষকে নিজের সঙ্গে রাখার দাওয়াত দিয়ে থাকেন, বা বলে থাকেন, উৎসাহ প্রদান করে থাকেন। এই জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মাঝে এমনই প্রভাব রেখেছেন, তাদের সংস্পর্শে যখন কেউ বসে যায় তখন দেখা যায় মাওলার সাথে তাদের সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য তার মাঝে প্রভাব চলে আসে। যেমন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার জীবনী যদি আমরা নিই, 15 বছর বয়স ছিল, আঙ্গুরের বাগানে তিনি দেখাশোনা করছেন, ইব্রাহিম কান্দোজি রহমতুল্লাহ তাআলা চলে আসলেন। চলে আসার পর তিনি বুজুর্গ ব্যক্তিকে স্বাগত জানালেন, বসালেন, তার খেদমতের জন্য আঙ্গুর দিলেন, পেশ করলেন। ইব্রাহিম কান্দোজি রহমতুল্লাহ তাআলা তার খাজা গরিব নওয়াজের এই আচরণগুলি ভালো লাগলো,
ভালো লাগলো,
তিনি কিছু তাকে দিলেন খাওয়ার জন্য, এই মুহূর্তের সংস্পর্শ,
আল্লাহ আল্লাহ,
আর তাকে দিলেন খাওয়ার জন্য। খাজা গরিব নওয়াজ নিজে বলেন, খাওয়ার পরপরই আল্লাহ তাবারক ওয়া তাআলার সান্নিধ্য কিভাবে অর্জন করতে পারি, নৈকট্য কিভাবে অর্জন করতে পারি, মারিফাত কিভাবে অর্জন হবে, এই ধ্যান ধারণা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল বিদায়, তিনি সব কিছু বিক্রি করে আল্লাহর পথের পথিক হয়ে এই যে এত বিশাল দিনের খেদমত করলেন, 90 লক্ষ বিধর্মীকে তিনি মুসলমান করেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলেই সংস্পর্শ এমন একটা বিষয়, 10 ডিসেম্বর 2020 এর যে সাপ্তাহিক সুন্নতে বরা ইজতেমা, আপনারা যারাই দেখেছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, এখানে বয়ান ছিল খারাপ সংস্পর্শের ক্ষতি 10 ডিসেম্বর 2020। যদি সংস্পর্শ নিয়ে আমরা আলোচনা করছি, এখন আমাদের আমাকে দুইটা দিকই দেখতে হবে, খারাপ সংস্পর্শের কারণে কি ক্ষতি আমার ডেকে আনতে পারে, আমার কোন কোন ক্ষতিগুলো হতে পারে খারাপ সংস্পর্শের কারণে। এ কারণে আমি কারো সংস্পর্শে যাওয়ার পূর্বে, কারো সঙ্গ লাভ করার পূর্বে ওই ব্যক্তির সম্পর্কে আমার জানা দরকার, তার আমল আকিদা কেমন, তার আখলাক চরিত্র কেমন, সে মানুষ হিসাবে কেমন, আমি তার কাছে যাব কি না, আমি তার কাছে গেলে আমার কি কি ক্ষতি হতে পারে, আমার আমলের ক্ষতি হতে পারে কি না, আমার আকিদার ক্ষতি হতে পারে কি না, আমার স্বভাব চরিত্রের ক্ষতি হতে পারে কি না, আমার মান সম্মানের ক্ষতি হতে পারে কি না, এই বিষয়গুলো আমার লক্ষণীয়। আমরা যারা গার্ডিয়ান আছি, আমাদের সন্তান যারা আছে, ছোট যারা আছে, হয়তোবা তারা এত কিছু বিবেক বিবেচনা করবে না, সংস্পর্শ পাবে, কাউকে দেখবে, ভালো লাগবে, বন্ধুত্ব করবে, আস্তে আস্তে ওই দিকে সে চলে যাবে। গার্ডিয়ানের উচিত এই বিষয়গুলো খেয়াল রাখা। যখন আল্লাহওয়ালাদের জীবনী আমরা শুনি, তাদেরও সংস্পর্শে তারা কারো না কারো ছিল, ভালো সংস্পর্শ পাওয়ার কারণেই তাদের এত অর্জন হয়েছে আল্লাহ তাআলার সান্নিধ্য। আমরা আজকের অনুষ্ঠানে যে বিষয় নিয়েছি আল্লাহওয়ালাদের সংস্পর্শ, আরও কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এর আগে নূরুল্লাহ ভাই থেকে নাতে রসুল শুনি আমরা, এরপরে আপনাদের কলগুলোও নিব, SMS গুলো পড়ার চেষ্টা করব, এবং যে বিষয় নিয়েছে এ নিয়েও আলোচনা আরো করবেন ইনশাআল্লাহ তাআলা। জি নূরুল্লাহ ভাই।
মন চাই যেতে মদিনা, দেখবো সোনার মদিনা, মন চাই যেতে মদিনা, দেখবো সোনার মদিনা, মন চাই যেতে মদিনা, দেখবো সোনার মদিনা, একদিন আমিও যাবো ডাকলে শহে মদিনা, একদিন আমিও যাবো ডাকলে শহে মদিনা, মন চাই যেতে মদিনা, দেখবো সোনার মদিনা, মন চাই যেতে মদিনা, দেখবো সোনার মদিনা, আমি এক গরীব দুঃখী কিভাবে যাব মদিনা, আমি এক গরীব দুঃখী কিভাবে যাব মদিনা, প্রিয় নবী করো না, একদিন যাব মদিনা মদিনা প্রিয় নবীর করো না, একদিন যাব মদিনা মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা সুন্দর তুমি সোনার মদিনা মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা শিফা রয়েছে ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার ধুলো বালিতে রোগে শিফা রয়েছে, দেখব সোনার মদিনা একদিন আমিও যাব সকলে শহে মদিনা, একদিন আমিও যাব ডাকলে শহে মদিনা মন চায় যেতে মদিনা, ডাকলে শহে মদিনা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তাবারক তাআলা শাহে মদিনা যখন ডাকবে অবশ্যই আমরা যাব, আমাদের আল্লাহ তাআলা নসিবে তাকদিরে লিখে দিক মদিনার সফর বারবার আল্লাহ তাআলা কবুল করি। দর্শকের কিছু কল আছে, কলগুলো শুনি আমরা, এস এম এস আছে তাও পড়ব, এরপর আবার ফিরবো আলোচনা ইনশাআল্লাহ তাবারক তাআলা। জি কল শুনিয়ে দিন।
সিলেট মৌলভীবাজার চুরি সাগরনাল সাহেব, আমার নাম ইনুস মাদানি চ্যানেল, আমাদের দেখতে খুব ভালো লাগে। আমি ডেইলি সকালে নিয়ম মতো সব সময় অনুষ্ঠান দোকানের মাধ্যমে আমি দেখি, আমাদের ভালো লাগে, আমার লাগে দোয়া করবেন ভাই।
রাইট রাইট, আল্লাহ তাআলা কবুল করে নিক, সাথেই থাকবেন এভাবে করেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। পরবর্তী কল।
আমি দিনাজপুর থেকে বলছি, আমার নাম মোহাম্মদ নাঈম ইসলাম। আপনাদের রহমত প্রভাতী প্রোগ্রাম দেখছিলাম, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে। আমি একটি নাথের রাসুল শুনতে চাই, প্রিয় নবীর কুটি নামে মদিনা আমার বাগান।
মাশাআল্লাহ, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা, শোনাবো এই নাথের রাসুল আপনাকে। পরবর্তী কল।
কিশোরগঞ্জ কোরগাঁও, আমার নাম মোহাম্মদ বাসির। আমি মাদানী চ্যানেল আজকে প্রথমেই দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে, আমি অনুষ্ঠানটা দেখতেছি, আমার পরিবারের জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা কবুল করে নিক, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন, এভাবে অনুষ্ঠান দেখবেন, অপর ভাইদেরকেও মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিবেন, আশা রাখেন ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমি শরীয়তপুর থেকে বলছিলাম, আমার নাম মাসুম। আমি একটি গজল শুনতে চাচ্ছিলাম, ভাত লো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী।
মাশাআল্লাহ, শোনাবো আমাদের সাথে নাতখা অবশ্যই আছেন, তিনিও শোনাবেন আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা শুনবো তার পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ জৈনউদ্দিন, রংপুর বিভাগ ঠাকুরগাঁ জেলা। আমরা দেখছি আপনার চ্যানেলটা, খুব ভালো লাগে আমাকে, চ্যানেলটা আমাকে খুব অনেক ভালো লাগছে, দোয়া করেন আমার জন্য।
আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সব সময় এভাবে করে মাদানী চ্যানেলের সাথে থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমার নাম মেহেদি হাসান ওয়ালি, জামান সংসার জামান থেকে বলছিলাম। আমি এখন মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমান পূর্ণ বাবার দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি নাটক শুনুন শুনতে চাই, সেই দিন আসবে একবার আমিও মদিনায় যাব।
সুবহানাল্লাহ, নাতের রসুল শুনতে চেয়েছেন আপনি, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ, শোনাবো। কয়েকটা এসএমএস আছে দর্শকের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখছি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলার একটি মানকাবাত শোনালে খুশি হব, একটি মানকাবাত শুনতে চেয়েছেন, আশা রাখি শোনাই দেবেন আমাদের নাতখা ইসলাম ভাই। একজন লেখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার জন্য দোয়া করবেন, আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আল্লাহ তাআলা কবুল করনিক আপনাদেরকে। আমরা আলোচনা করছিলাম দর্শক শ্রোতা সংস্পর্শ, এমন একটি বিষয়ে উত্তম সংস্পর্শ, সেটা আপনি যখন সংস্পর্শে যাবেন কারো নেক মানুষের, তখন সেটা উপলব্ধি করতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও সংস্পর্শের ব্যাপারে সাহাবা ইকরামকে উৎসাহিত করতেন। যেমন মুসলিম শরীফের মধ্যে একটি হাদিসে পাক, দীর্ঘ এক হাদিসে পাক সংস্পর্শের ব্যাপারে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক লোক মসজিদে নববীতে, সাহাবা ইকরাম সেখানে জিকির করছে, কেউ ইলমেদিনীর মজলিসে আছে কেউ, আর মসজিদে নববীর বাইর দিয়ে একজন লোক, বাহির দিয়ে একজন লোক কাজে যাচ্ছে। যখন সে যাচ্ছিল অতিক্রম করে, তখন দেখলো সাহাবা ইকরাম মসজিদের ভিতর জিকিরে ব্যস্ত আছে কেউ, ইবাদতে ব্যস্ত আছে কেউ, ইলমেদিনের মজলিসে আছে কেউ। এটা দেখে ওই লোক কাজে না গিয়ে, নিজের যেখানে যাওয়ার প্রয়োজন ছিল সেখানে না গিয়ে মসজিদে নববীতে প্রবেশ করলেন এবং সাহাবা ইকরাম আলহিমুর রিদওয়ানদের সাথে সেখানে বসে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে মুসকি হাসলেন, আর যখন হাসলেন সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যখন আমাদের সংস্পর্শে চলে আসলো, আপনি হাসছেন কেন, মুসকি হাসার কারণ কী? হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মোবারক উত্তর কি আসলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, গায়েবের সংবাদদাতা নবী, আমার নবী বললেন, এই লোক যখন মসজিদে নববীর সামনে দিয়ে কোথাও যাচ্ছিল, তার যাওয়াটা, সেই স্থানটা, স্পর্শ, সংস্পর্শটা ভালো ছিল না, সে একটা খারাপ সংস্পর্শে যাওয়ার জন্য রওনা হয়েছিল। যখন সে দেখলো সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আল্লাহ তাআলার জিকিরে বা ইবাদতে মশগুল আছে, তখন সে সেখান থেকে ফিরে মসজিদে নববীতে প্রবেশ করেছেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন। এটা, এই দৃশ্য দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসকি হাসা শুরু করলেন সেখানে।
এর দ্বারা বোঝা যায় যে উম্মতির কোন আমল
জি
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে লুকায়িত
নয়। সুবহানাল্লাহ,
আমি কার সঙ্গ অবলম্বন করব, আমি অন্তরে ধারণা করলাম, সেই জিনিসটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কিরামদেরকে বলে দিলেন। আচ্ছা, পুরস্কার কি পেয়েছে সেটিও বলে দিলেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সেটি
বলে দিলেন, তার মাগফিরাত হয়ে গেছে, ক্ষমা করে দিয়েছেন আল্লাহ
তাআলা। এখানে আরো একটা বিষয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতির আমল সম্পর্কে জানে
জি,
এবং সোমবার এবং শুক্রবার বলা হয়েছে যে উম্মতির আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা
জি।
তো এর দ্বারাও এখনো যুগ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামত পর্যন্ত থাকবে। তো যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা যা দিয়েছেন সেটি আমাদের জন্য কল্যাণকর। আমাদের যদি আমরা নিজের কল্যাণ চাই দুনিয়া আখরাতে, সেটা হচ্ছে মাথা পেতে মেনে নেয়া এবং তার উপর আমল করা। সহচর্যের বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি ফরমানে আলিশান পাওয়া যায়, যেমন সুনানে আবু দাউদ শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়, কাজেই তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য করে সে কার সঙ্গে বন্ধুত্ব করছে। বন্ধুর রীতিনীতির উপর কিন্তু আমাদের, মনে করেন মৃত্যু বলেন, আখরাত বলেন, সব কিছু। এখন কার বন্ধুত্ব অবলম্বন করছে, নবী পাক বলেছেন সে যেন লক্ষ্য করে, তার দায়িত্ব হচ্ছে এটি লক্ষ্য করা। যদি বলে দেয় যে আমি জানি না, তো জানা তো তোমার জরুরি ছিল না, যার সাথে থাকার আমি সঙ্গ অবলম্বন করব, তাহলে তার মাঝে কী কী গুণ থাকলে আমার মাঝে সে বিষয়টি ফুটে উঠবে এবং কোন কোন দোষ থাকলে আমার মাঝে সেটি চলে আসতে পারে, তো সেটি তো প্রথমেই আমাকে দেখা উচিত ছিল। পারিবারিক বিষয়টাও যদি আমরা দেখি যে আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি আমাদের সঙ্গে থাকে, সন্তান মা বাবার সঙ্গে বেশি অবলম্বন করে থাকে পারিবারিক কারণে, তো মা বাবাকে নিজেকে এমনভাবে নিজেকে গড়ে তোলা উচিত যে আমার আচার আচরণে ব্যবহারে সন্তান যেন বিগড়ে না যায় নষ্ট হয়ে না যায়। প্রত্যেক মা বাবা চায় আমার সন্তান যেন ভালো পথে চলুক, ভালো লোকের সাথে থাকুক, ভালো কথা যেন বলুক, ভালো পরিবেশে যেন থাকুক, ইচ্ছে রয়েছে তো আমি ঘরের মধ্যেও তো এরকম পরিবেশ বানিয়ে দিই তাকে। ঘরের পরিবেশ যদি ভালো না হয় সে ভালো পরিবেশ বাইরে গিয়ে কিভাবে নেবে,
কোথায় পাবে সে?
ঘরেই ভালো সংস্পর্শ পাচ্ছে না, মা বাবা কথা বলে তো গালাগালি করে, গালিগালাজ করে, ঝগড়া বিবাদ লেগেই থাকে। একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করে না। বাচ্চা ছোটবেলা থেকে দেখছে আমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, অটোমেটিক তার চরিত্রের মধ্যে পরিবর্তন চলে আসে। স্বামী স্ত্রীকে গালি দিচ্ছে, স্ত্রী স্বামীকে গালি দিচ্ছে, সন্তান দেখছে মা বাবা নিজেদের মধ্যে গালাগালি করে, সে গালাগালি শিখে যায় বাইরে গিয়ে, গালিগালাজ করে। যখন সে বিরক্ত হয়ে যায় না ঘর থেকে, অনেক সন্তান বিগড়ে যাওয়ার এটিও কারণ রয়েছে, ঘরের পরিবেশ দ্বারা যখন বিরক্ত হয়ে যায় তখন গিয়ে দেখে যা আমি এমন লোকের সঙ্গে স্পর্শ উঠতে বসতে শুরু করে, এখন মা বাবার কান্না ছাড়া আর কিছুই থাকে না। এই জন্য অনুরোধ করব মা বাবাকেও যে সন্তানকে ভালো পরিবেশ দেওয়ার যখন ইচ্ছে রয়েছে, ঘরের পরিবেশ প্রথমে আপনি ভালো করুন। যে আমাদের ঘরের মধ্যে নামাজের অবস্থা কেমন, ইবাদতের অবস্থা কেমন, কোরআনের তিলাওয়াতের অবস্থা কেমন, জিকির আজকার হচ্ছে কি না, এমন না হয় গান বাজনা সিনেমা নাটক বিভিন্ন খারাপ কাজে আর সন্তান এদিকে বিগড়ে যাচ্ছে। আর বলছি যে তুমি ভালো লোকের সাথে মনে হয় বসছো না, তো ভালো লোকের সাথে কখন সে বসেছে? 15 বছর, 18 বছর বা 10 বছর অতিবাহিত হওয়ার পর? 10 বছর তো আপনার সঙ্গে স্পর্শে ছিল, পরিবারের সাথে ছিল, 12 বছর আপনার সঙ্গে স্পর্শে ছিল।
আল্লাহ আল্লাহ।
যখন সে স্কুল লেভেলে গিয়ে 8ম, 9ম, 10ম শ্রেণীতে যায় তখন দেখা যায় বন্ধুত্ব করতে
শুরু হয়ে যায়।
অন্যত 5ম, 6ম, 7ম শ্রেণীর মধ্যে বাচ্চারা বন্ধুত্ব করে না, খেলার মধ্যেই থাকে। বন্ধুত্ব করার মেন্টালিটি 8ম, 9ম শ্রেণী থেকে শুরু হয়ে যায়। তো এই যে 7, 8, 10 বছর আপনার সঙ্গে স্পর্শে ছিল, তো তার মেন্টালিটি কেন এরকম হলো? কোনোদিন আমরা চিন্তা করেছি আমার দোষ কোথায়, আমার ওখানে কোথায় দুর্বলতা ছিল যে আমার সন্তান বিগড়ে গেল? আমরা তো নেকের দাওয়াত দিচ্ছি, ভালো পথ দেখাচ্ছি, তবে আমার ঘরের পরিবেশ ভালো থাকা অত্যন্ত জরুরি। তাহলে আমার সন্তান এর মেন্টালিটি হবে যে আমাকে ভালো লোকের সঙ্গে স্পর্শে বসা উচিত।
ঘরের মধ্যে একদিনও যদি আউলিয়ে কেরামের জীবনী নিয়ে আলোচনাই হলো না, তো ওই সন্তান শিখবে কিভাবে যে অলি বলতে কিছু হয় আবার? আচ্ছা, ঘরের মধ্যে কখনো তাহাজ্জুদ নামাজের চিহ্নই পড়েনি, তো ওই সন্তানরা কিভাবে বুঝবে যে তাহাজ্জুদ নামাজ এক ইবাদত, মহান ইবাদত, বুঝবে কিভাবে?
আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি ঘটনা বিশাল, ছোটবেলায় ছিলেন, ছোটবেলার মানুষ স্বাভাবিকভাবে খেলাধুলার মধ্যেই থাকে, তো তিনি মহিষের পিছনে যাচ্ছিলেন। তো মহিষ ঘুরে গোসে পাককে বলল, আব্দুল কাদের, তোমাকে এই জন্য পৃথিবীতে পাঠানো হয়নি।
আল্লাহ,
মহিষ যখন কথা বলবে তো মানুষ তো ভয় পাবেই। গোসে পাক রহমতুল্লাহ কেন স্বাভাবিক বিষয় থেকে ব্যতিক্রমে, মহিষ তো কথা বলে না মানুষের মতো, মহিষ যাচ্ছিল ঘুরেই বললো আব্দুল কাদের, চিনতেও পারলো, বলে নামও বলে দিল যে আল্লাহ তাআলা তোমাকে এই জন্য পাঠাইনি। গোসে পাক স্বাভাবিকভাবে একটু ভয় পেয়ে তিনি দৌড় দিয়ে নিজে ঘরের ছাদে উঠলেন। যখন ছাদে উঠলেন উঁকি মেরে নিচে দেখলেন যে পুরো আরাফাতের ময়দান দেখা যাচ্ছে।
আল্লাহ!
এখন আরাফাতের ময়দান যখন তিনি দেখলেন, হাজিদের পুরো এহরাম পরিহিত অবস্থায় এই দৃশ্য যখন দেখলেন, তিনি ছাদ থেকে নেমে এসে নিজের মায়ের কাছে গিয়ে বললেন, মা আমাকে অনুমতি প্রদান করুন, আমি যেন ইলমে দিন অর্জন করে আল্লাহর সান্নিধ্য যেন অর্জন করি।
সুবহানাল্লাহ!
তো মা তাকে না করেনি, যখন সন্তান ইচ্ছে করেছে যে ইলমে দিন অর্জন করবে, তিনি তাকে বিদায় দিলেন, বিদায় দিলেন। 80 দিরহাম তার বাবার ছেড়ে যাওয়ার সম্পদের মধ্যে ছিল। আমার গসে পাকের হাতে 80 দিরহাম তুলে দিলেন। গসে পাক রহমতুল্লাহ তাআলার ছোট বয়স, ওই সময়ও দেখুন হুকুকুল ইবাদ কাকে বলে, তিনি 80টি দিনারকে দুই ভাগে বিভক্ত করলেন। 40 দিনার নিজের কাছে, 40 দিনার তিনি নিজের ছোট ভাইয়ের জন্য রেখে দিলেন।
সুবহানাল্লাহ,
কে বুঝিয়েছে এই পরিত্যক্ত বাবার পরিত্যক্ত সম্পদকে ভাগ করার, কে শিখিয়েছে? ঘর থেকে পরিবেশ না?
জি।
তো তিনি দুই ভাগে ভাগ করলেন, 40 দিনার নিজে নিলেন, ছোট ভাইয়ের জন্য রেখে দিলেন। তার মা তাকে ছেড়ে দেওয়ার জন্য বললেন যে চলো আমি তোমাকে এগিয়ে দিই। যখন তিনি জিলান থেকে বাগদাদে যাচ্ছেন, তার মা তাকে ছেড়ে দেওয়ার জন্য আসছেন, তখন এই কথা বললেন যে বাবা তুমি ইলিম অর্জন করো, হয়তো বা তোমার সাথে কিয়ামতের দিন দেখা হবে। কেমন আদর্শময় মা ছিলেন! গসে পাক রহমতুল্লাহ তাআলা 18 পারা হেফজ করে পৃথিবীতে আসলেন। 5 বছর বয়সে ওস্তাদের কাছে যখন গেলেন পড়ার জন্য, স্বাভাবিক আমাদের বাচ্চারা কোন কিতাব নিয়ে যায়? কায়দা নিয়ে যায় না, প্রথমে তো কোরআন নিয়ে যায় না, কায়দাই নিয়ে যায়। গসে পাক গেলেন ওস্তাদের কাছে, আউযুবিল্লাহ পড়ালেন, বিসমিল্লাহ পড়ালেন। গসে পাক আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে 18 পারা এক বৈঠকে শুনিয়ে দিলেন।
সুবহানাল্লাহ।
ওস্তাদ যখন বললেন বেটা আরো শোনাও, তিনি বললেন না আমার এতটুকুই মুখস্থ। কিভাবে করলে?
সুবহানাল্লাহ।
আমি মায়ের গর্ভে ছিলাম, আমার মায়ের 18 পারা মুখস্থ ছিল, তিনি প্রতিদিন তিলাওয়াত করতেন, ওইটি শুনে শুনে আমি মুখস্থ করে নিলাম।
সুবহানাল্লাহ।
মায়ের গর্ভে সন্তান থাকাকালীন মা যখন ভালো আমল করে, ইবাদত করে, জিকির আজকার করে, তিলাওয়াত করে, এর প্রভাব সন্তানের উপর পড়ে। এই অবস্থায় যখন মা গান বাজনা দেখে, খারাপ কাজের মধ্যে থাকে বা অশ্লীল কথাবার্তা বলে, এই প্রভাব সন্তানের উপরেও পড়ে। এই জন্য মা বাবার দায়িত্ব হচ্ছে নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে করে আমার সন্তান বিগড়ে না যায়, ভালোর পথে পথিক যেন হয়। সন্তানদেরকে নিয়ে বসে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা,
জি,
সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা করা, অলিয়ায়ে কেরামের জীবনী আলোচনা করা, তাদের মাঝে এই বিষয়টি আসবে আমল করার উৎসাহ। কিন্তু আমাদের যে পরিবেশ, প্রায় দেখা যায় যে বিভিন্ন ধরনের আমরা গল্প গজব নিয়ে বসে যায়, তো গান বাজনা, তো নাটক, এভাবে সন্তানের মাঝেও এই জিনিসটি চলে আসছে। যা দেখা যায় তার বড় হওয়ার পর পরিবর্তন হওয়া অনেক কঠিন
হয়ে যায়। রাইট।
এই জন্য ছোটবেলা থেকে যে চারাকে আমরা ছোটবেলা থেকে তাকে সোজা রাখার জন্য,
হেফাজত
নিরাপত্তার জন্য বেষ্টনী দিয়ে রাখি, তখন সে হেফাজতে থাকে এবং পরে দেখা যায় সে বড় একটি বিরাট একটি গাছ হলো, ফল দিতে শুরু করলো, ছায়া দিতে শুরু করলো। এমনিভাবে সন্তানকে ছোটবেলা থেকে যদি আমি নিরাপত্তার বেষ্টনীতে রাখি, তাহলে এই সন্তানও বড় হয়ে আমাদেরকে ফলও দিবে, ছায়াও দিবে।
রাইট রাইট। আল্লাহ তাবারক ও তাআলার নবী পয়গম্বর যারা পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সবাই, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, এবং এরপর থেকে সাহাবা ইকরাম, আউলিয়া ইকরাম, এদের এক যদি আমরা সিরিয়াল বা ধারাবাহিকভাবে দেখি দর্শক শ্রোতা, সংস্পর্শ এক বড় নিয়ামত ছিল আর এখন পর্যন্ত আমাদের জন্য এই নিয়ামত কিন্তু আছে। আমরা যখনই কাউকে নেকির দাওয়াত দেই, মাদানী কাফেলা, মাদানী কাফেলাতে যাওয়াও এটা নেক মানুষের, সৎ মানুষের, সত্যবাদীদের সংস্পর্শে যাওয়ার এক মাধ্যম মাদানী কাফেলা। মাদানী কাফেলাতে যখন আমরা কেউ যাই, তো সেখানে তাহাজ্জুদের নামাজ, পাঁচওয়াক্ত নামাজ, নেকির দাওয়াত দেওয়া, ইলমে দ্বীন অর্জন করা, সেখানে এক সুন্দর মাধ্যম রয়েছে মাদানী কাফেলাতে। মাদানী কাফেলাতে যখন কাউকে দাওয়াত দেওয়া হয়, বাবার দোহাই দেওয়া হয়, বা ঘরের দোহাই দেওয়া হয় যে না ঘর থেকে নিষেধ করছে, যেতে দিবে না, এখন মা বাবাকে বলবো আপনি, আমি তো সন্তানের জন্য কিছুই করতে পারলাম না, না সুন্দর একটা পরিবেশ দিতে পারলাম, না ভালো সংস্পর্শ দিতে পারলাম, না সন্তানের জন্য ভালো কিছু করতে পারলাম, যা ঘরের মধ্যে ছোটবেলা থেকেই দেখেছে সন্তান সেটাই শিখলো আর সেটার উপরেই আমল করছে। এবার একটু আমরা দাওয়াত ইসলামের দিকে আমার সন্তানকে ধাবিত করি, আমার সন্তানকে দাওয়াত ইসলামের দিকে একটু আমি ধাবিত করার চেষ্টা করি, মাদানী কাফেলা হোক, সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতেমা হোক, বা কোর্সের মাধ্যমে হোক, সন্তানকে যখন এই দিকগুলো আমি দেখাবো, তখন এখানে এসে সে সৎ মানুষের সংস্পর্শ পাবে, সত্যবাদীদের সংস্পর্শ পাবে, ইলমে দ্বীনের মজলিস পাবে, ভালো একটা পরিবেশ পাবে, তখন আপনার সন্তান খুঁজে পাবে যে হ্যাঁ, এতদিন ধরে যে জগতে আমি ছিলাম, যে দুনিয়াটাকে আমি দেখেছি সেটা কেমন দুনিয়া ছিল, আর এখন যে আমি একটা পরিবেশ পেয়েছি এটা কেমন পরিবেশ। ওই যে রিয়াজ ভাই যেটা বললেন যে আল্লাহ তাআলার দরবারে আমরা প্রতিওক্ত নামাজে, প্রতি রাকাত নামাজে আমরা দোয়া চাই, আল্লাহ আমাকে সরল সহজ পথ দেখাও। তো যখন দাওয়াত ইসলামের মাদানী কাফলা কোর্সের মধ্যে, সাপ্তাহিক ইজতেমার মধ্যে কোনো একজন মানুষ আসবে বা আপনার সন্তান আসবে, আপনি নিজে আসবেন, তখন আপনিই বুঝতে পারবেন যে হ্যাঁ, এতদিন আমি কোন পরিবেশে ছিলাম, কাদের সাথে ছিলাম, আর সেখানে চলার কারণে আমার অবস্থা কেমন হয়েছে, আর আমি কোন পরিবেশ পেয়েছি, আর এখন আমি কোন পরিবেশে এসেছি, আর এটা কোন দুনিয়া, কোন জগৎ, আর কেমন এক সুন্দর পরিবেশ আমি পেয়েছি। তখন আপনি নিজেই এটার বিচার বিশ্লেষণ করতে পারবেন যে হ্যাঁ, এমন সুন্দর পরিবেশে আমাকে থাকা দরকার। দর্শকের কিছু অনুরোধের কল ছিল, নুরুল আমিন ভাই অনুরোধের কালামগুলো শোনালে খুশি হবে দর্শকও, আমরাও খুশি হব, আর মানকাবাতও শুনতে চেয়েছে, কিন্তু মানকাবাতও শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি
ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ডাকো দারে আমায় তুমি হে মো প্রিয় নবী, বুকে আছে কাবার অন্তরে জুড়ে মদিনা, কুকিলামি মদিনামার বাগান তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণ গান, প্রিয় নবীর কুকিলামি মদিনামার বাগান তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণ গান, নবী 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 থাকে শুধু যবনে, আছে আল্লাহ হরে রহমত প্রিয় নবীর কারণে, নবী 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 থাকে শুধু যবনে, আছে আল্লাহ হরে রহমত প্রিয় নবীর কারণে, সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ, তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান, খোদার দয় আই মোদের উপরে ছায়া গোসে আজমের, খোদার দয় আই মোদের উপরে ছায়া গোসে আজমের, উভয় জগতে মোদের সাহারা গোসে আজমের,
এক ভাই লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দোয়া করবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা যাতে করে প্রতি বছর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলার উরুস মুবারককে কেন্দ্র করে নিজের বাড়িতে নিজের ঘরে মেহফিলের আয়োজন করতে পারে। আল্লাহ তাআলা কবুল করুন। বরকত তো অবশ্যই এর রয়েছে, ফজিলতও পাবেন, বরকতও পাবেন এবং এর প্রতিদান অবশ্যই পাবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। আমরা আলোচনা করছিলাম আল্লাহ ওয়ালাদের সংস্পর্শের কথা। দর্শক শ্রোতা, গাউসে পাক বলি, খাজা গরিবে নেওয়াজ বলি, আলা হজরত বলি এবং বর্তমান সময় যদি দেখি কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া যিনি আমাদের মাঝে হায়াতে আছেন, প্রত্যেক আউলিয়া একরাম সংস্পর্শ অবশ্যই তারা নিয়েছেন। খাজা গরিবে নেওয়াজ তিনিও কিন্তু বড় বড় আউলিয়া একরামের সংস্পর্শে থেকে এরপরে তিনি সফর করে করে হিন্দে এসেছেন, ভারতে এসেছেন। এভাবে করে আউলিয়া একরামের সংস্পর্শে থাকা, ওলামা একরামের সংস্পর্শে থাকা, এগুলোই ছিল আউলিয়া একরামের কিন্তু জীবনের এক অধ্যায়, যে তারা সংস্পর্শ অবলম্বন করত। কেননা কোরআনে পাকের কথা আমরা শুনলাম, আল্লাহ তাআলার হুকুম সংস্পর্শ অবলম্বন করার কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ সংস্পর্শ, ভালো সংস্পর্শে আমাদেরকে থাকা। আর আউলিয়া একরামের জীবনী আমরা অধ্যয়ন করি, সকল আউলিয়া একরামের জীবনীতে দেখবেন আপনি কেউ ওই যুগের যে যে যুগে ছিল ওই যুগের বড় বড় আউলিয়া একরামের সংস্পর্শে তারা গিয়েছেন, তাদের সংস্পর্শ অর্জন করেছেন, তাদের থেকে মারেফত হাজিল করেছেন, তাদের থেকে শরীয়তের ইলিম অর্জন করেছেন, তাদের থেকে বিভিন্ন দিক অর্জন করে নিজ নিজ জায়গাতে থেকে তারা দিনের খেদমত করেছেন এক একজন এক একভাবে। এই যে সংস্পর্শ, এটা কিন্তু আমার আপনার জীবনের অনেক বড় এক ভূমিকা। আমার আপনার নাজাতের পথ পাওয়ার জন্য এই সংস্পর্শ অনেক বড় কাজে দিবে। যদি আমরা নাম
আমিরুল সুন্নাত বলেন, পরিবর্তন, রং যাকে বলা হয় পরিবর্তন, কথার মাধ্যমে কম, সহচর্যের মাধ্যমে বেশি
বেশি, আল্লাহু আকবার।
আচ্ছা, আউলিয়া কেরামের সোহবত এটা কত ফজিলত রাখে। মাওলানা রুম রহমতুল্লাহ তাআলা তিনি মাসনাবি শরীফের মধ্যে বলেছেন, ইয়াক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজসাদ সালা তাআত বেরিয়া। অর্থাৎ আল্লাহ তাআলার ওলিদের মুহূর্তের জন্য সোহবত, সহচর্য শত বছরের বেরিয়া ইবাদতের চেয়ে উত্তম।
আল্লাহ আল্লাহ।
মাওলানা রুম রহমতুল্লাহ তাআলা মাসনাবি শরীফে আরো বলেন যে যদি তুমি আল্লাহওয়ালাদের দরবারে, আল্লাহওয়ালাদের কাছে উপস্থিতি এবং তাদের সহচর্য থেকে যদি দূর হয়ে যাও, তাহলে নিশ্চয়ই তুমি আল্লাহর দরবার থেকে দূরে চলে গিয়েছো।
আল্লাহ,
আমি পূর্বেও বলেছিলাম, আল্লাহ আল্লাহ কিয়ে জানে সে আল্লাহ না মিলে, আল্লাহ ওয়ালে হে জো আল্লাহ সে মিলা দেতে হ্যায়। এবং আরও একজন কবি বলেছেন, নিগাহে ওয়ালি মে ও তাসির দেখি, বদলতি হাজারো কি তকদির দেখি।
আল্লাহ।
যদি খাজা গরিব নওয়াজের যে ইতিহাস, 90 লক্ষ বিধর্মীকে তিনি ইসলামের ছায়াতলে নিয়ে আসলেন, দৃষ্টির বরকত, প্রভাব
প্রভাব।
আমার গসে পাক রহমতুল্লাহ তালালে তিনি বলেন, আমার হাতে 500 বিধর্মী ইসলাম কবুল করেছে, লক্ষাধিক চোর ডাকাত সন্ত্রাসী তারা তবা করেছে, লক্ষাধিক। গসে পাক রহমতুল্লাহ তালালে সহচর্য যারা অবলম্বন করেছে তারা ওলি হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে।
জি,
গসে পাকের একটি ঘটনা, অনেক প্রসিদ্ধ একটি ঘটনা, প্রায় যারা বক্তা তারাও বয়ান করেন যে চোরকে তিনি কুতুব বানালেন।
জি,
গসে পাক রহমতুল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারা থেকে খালি পায়ে হেঁটে তিনি বাগদাদের দিকে আসছিলেন। পথের মধ্যে একজন
মুসাফির ভেসে লোক দাঁড়িয়েছিল, তো গোসে পাক রহমতুল্লাহ তাআলা তাকে দেখে থেমে গেলেন। তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কে? বলো আমি গ্রাম্যবাসী। গোসে পাক রহমতুল্লাহ তাআলা কাশফের মাধ্যমে তার অন্তরের অবস্থা জেনে নিলেন, যে তার সে ছিল চোর, ডাকাতি করার জন্য, চুরি করার জন্য দাঁড়িয়েছিল। তো গোসে পাক রহমতুল্লাহ তাআলা যখন তার অন্তরের অবস্থা জেনে নিলেন, এখন সে চোরের অন্তরের মধ্যে এটি আসলো মনে হয় তিনি গোসে আজম।
আচ্ছা,
তো তাৎক্ষণিক গোসে পাক রহমতুল্লাহ তাআলা বললেন যে আমি আব্দুল কাদির। যখনই বললেন আমি আব্দুল কাদির, সে ব্যক্তি যে চোর ছিল পায়ে লুটিয়ে পড়ল।
আল্লাহ!
লুটিয়ে পড়ার পর সে ক্ষমা চাইল যে আমাকে ক্ষমা করেন, যেহেতু তার ভিতরের যে অবস্থা, অন্তরের যে নিয়ত ছিল সব প্রকাশ হয়ে গেছে গোসে পাক। কেন? কিতাবে আসছে কোনো ওলিদের কাছে যদি তোমরা যাও, অন্তরকে সামলিয়ে রাখো, তারা আল্লাহর নূর দ্বারা দেখে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কাশফ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওলিদেরকে এমন দান করেছেন যার মাধ্যমে তারা অপ্রকাশ্য বিষয়টি তাদের কাছে প্রকাশ হয়ে যায়,
প্রকাশ হয়ে যায়।
তো সে যখন পায়ে লুটিয়ে পড়ল, গোসে পাকের দয়া আসলো। দয়া যখন আসলো, তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে মনোনিবেশ হলেন। ধ্যানে ধ্যানে আল্লাহ তাআলা দরবারে তিনি আরজ করলেন। আল্লাহ তাআলা হুকুম করলেন যে তুমি সঠিক পথটাকে দেখাও, হেদায়েত আমি দিয়ে দিব, এবং তাকে কুতুব বানিয়ে দাও।
আল্লাহ আল্লাহ!
আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা তাকে কুতুব বানিয়ে দিলেন,
কুতুব বানিয়ে দিলেন,
এবং সে বিলায়েতের উচ্চ আসনে সমাসীন হলো।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ!
কোথায় নামাজ পড়ল, কোথায় রিয়াজত করলো,
ওই ইবাদত করলো,
দৃষ্টি, কিন্তু বেআমল ছিল, আল্লাহর ওলির দৃষ্টিতে সে আমলদারী হয়ে গেল,
আমলদারী হয়ে গেল।
তো এই জন্য আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ অবলম্বন অনেক প্রভাব রাখে। আজ বর্তমান যুগে যদি আমরা আমির আহলে সুন্নাতের জীবনী নিই, তিনি 22 বছর মুফতি ওয়াকারউদ্দিন মিল্লাতে সহচর্য অবলম্বন করেছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ!
আলিমে দ্বীন, মুফতি ইসলাম, আল্লাহর ওলির সহচর্য তিনি অবলম্বন করলেন, আদবও করলেন। 22 বছর যখনই গিয়েছেন, খালি পায়ে তার কাছে গিয়েছেন,
আহা, সুবহানাল্লাহ!
ইলমের তাকরার, ইলম অর্জন করার জন্য। বিদায় আজকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার জীবনী নিয়ে গবেষণা করা হচ্ছে, যে ইলিয়াস কাদরি সাহেবের মাঝে ইলিমের যে একটা ভান্ডার,
আল্লাহ আল্লাহ,
আমলের যে একটা তার মাঝে একটা গুণ, কিভাবে নিজেকে এত ম্যানেজ করে, আবার কিতাবাদি লেখা, এত লোকের সংশোধন করা, তার বয়ানের মাধ্যমে, তার সংস্পর্শের মাধ্যমে,
লেখনির মাধ্যমে,
লেখনির মাধ্যমে, তারপরে তার সহচর্য যারা অবলম্বন করে তাদের মাঝে দেখা যায় আমলের সুগন্ধি চলে আসে, আমলের সুবাস তাদের মাঝে পাওয়া যায়। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার ওই গোসে পাকের ফয়জ বরকত নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালাদের আমলের প্রভাব এমন থাকে, নিজের সত্তাকেও তারা নুরানি করে, তাদের সংস্পর্শে যারা বসে তাদের অন্তরকে নুরানি করে,
নুরানি করে দেন। সুবহানাল্লাহ!
এই জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গ অবলম্বন করা অত্যন্ত জরুরি রয়েছে। যদি এদের সাথে আমাদের সম্পর্ক যদি না থাকে, তাহলে আমরা, আমাদের দেহ তো থাকবে, কিন্তু ওই দেহের মধ্যে যে একটি প্রাণের যে রুহানিয়াত, ওই বিষয়টি থাকবে না
আমাদের মাঝে। রাইট, রাইট।
ওই যে একজন কবি বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, আল্লাহ কা খাস ইনআম হে ইয়ে আউলিয়া আল্লাহ, জামানা জিসম হে আর জান হে আউলিয়া আল্লাহ। যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত হচ্ছে আউলিয়া ইকরাম।
রাইট।
এই দুনিয়া বলেন শরীর, এর প্রাণ হচ্ছে আউলিয়া ইকরাম।
সুবহানাল্লাহ!
এদের মাধ্যমে কিতাবে আসছে কিছু আউলিয়া ইকরাম এমন রয়েছে যাদের ওসিলা বৃষ্টি বর্ষণ হয়, ফলের মধ্যে, শস্যের মধ্যে বরকত হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ামত দ্বারা ধন্য করে থাকেন। আল্লাহ তাআলার ওলিদের যারাই সংস্পর্শ অবলম্বন করেছে, ইতিহাসের পাতায় আপনি পড়ে দেখুন যে তাদের জীবনীতে পরিবর্তন আসছে, তারা ভালো পথের পথিক হয়েছে, তারা আল্লাহ ওয়ালাদের সংস্পর্শের বরকতে তারাও আল্লাহ তাআলার সান্নিধ্য
অর্জন করেছে,
আল্লাহর নৈকট্য অর্জন করেছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ অবলম্বন করা উচিত। আমি আপনি যার সংস্পর্শে বসবো, তার আকিদা, তার আমল, তার আচার আচরণ, তার কথাবার্তা, তার ব্যবহার সব কিছু আমাকে দেখতে হবে। আমি ঠিক আছে নামাজ পড়ে ইবাদত করে বাহ্যিকভাবে দেখতে ইবাদতকারী, কিন্তু আকিদাও তো জানতে হবে,
জানতে হবে
তার সঙ্গে স্পর্শে আমি বসে গেলাম, আল্লাহর ব্যাপারে কি আকিদা দিচ্ছে, নবীর ব্যাপারে কি আকিদা দিচ্ছে, অলিয়া কেরামের ব্যাপারে কি কুমন্ত্রণা দিচ্ছে। তো এরকম যদি থাকে তাহলে তার আকিদায় যদি না বাঁচে তাহলে আমার তো আমল বাঁচবে না। মূল তো হচ্ছে আমার ইমান, আর ইমান, ইমানের মধ্যে স্থায়িত্বতা পাওয়ার জন্য আকিদার বিশুদ্ধতা অতি জরুরি। এমন লোকের সঙ্গে স্পর্শ আমাকে অবলম্বন করতে হবে তার আকিদা বিশুদ্ধ যেন হয়, আল্লাহর ব্যাপারে আকিদা তার সঠিক যেন থাকে। নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যা গুণাবলী কোরআনুল করিমের মধ্যে বর্ণনা করা হয়েছে, সাহাবা ইকরাম বলেছেন, আমাদের ইমামগণ বলেছেন, সেই মোতাবেক তাকে রেসপেক্ট দেয়া, অলিয়া ইকরামের শান মর্যাদা যা কোরআন এবং হাদিসের মধ্যে বয়ান করা হয়েছে সেই মোতাবেক আকিদা পোষণ করা, এমন ব্যক্তিদের সহচর্যে আমাদেরকে থাকতে হবে। অন্যথায় আকিদায় যদি না বাঁচে তাহলে আমলও বাঁচবে না, আল্লাহর সান্নিধ্যও পাবো না, শেষে দেখা যায় সব কিছু নিষ্ফলে চলে।
আর যাদের এইরকমের দুর্বলতা আছে দর্শক শ্রোতা, তাদের সঙ্গে স্পর্শে গিয়ে আপনার জন্য উপকার হবে না, আরও ক্ষতি আর ক্ষতি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সংস্পর্শ, একটা হলো গিয়ে পারিবারিক সংস্পর্শ, এটার প্রতি আমরা খেয়াল রাখি যেভাবে আজকে আলোচনা হয়েছে, আরেকটা হলো গিয়ে বন্ধু মহল, উত্তম বন্ধু আমাদেরকে খুঁজতে হবে। ইসলাম কিন্তু উত্তম বন্ধুর ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছে, উত্তম বন্ধু কেমন হবে, কেমন ধরনের লোক হবে, এই উত্তম বন্ধু খুঁজতে হবে আমাকে। তবে ইসলাম যেভাবে সাপোর্ট করছে, ইসলাম যেভাবে নির্দেশনা দিচ্ছে, সেভাবে আমাকে উত্তম বন্ধু খুঁজতে হবে।
এমন বর্তমানে দাওয়াতে ইসলামী,
জি
দাওয়াতে ইসলামী আমাদের কাছে আয়নার মতো,
আলহামদুলিল্লাহ।
মাদানী চ্যানেলের মাধ্যমে হাজারো নয় লক্ষ লক্ষ পরিবার দেখতে পাচ্ছে যে দাওয়াতে ইসলামী কেমন একটি সংগঠন, যার মাধ্যমে এত যুবকের আত্মশুদ্ধি হয়েছে। ওই সকল সন্তানেরা যারা মা বাবার আদব করতো না, মা বাবার সাথে ভালো ব্যবহার করতো না, এই পরিবেশের বরকতেই তারা মা বাবার বাধ্য সন্তান হয়েছে।
আলহামদুলিল্লাহ,
মা বাবার তারা রিসপেক্ট করে থাকে, মা বাবার মর্যাদা বুঝেছে। যারা বিবাহিত কিন্তু স্ত্রীর মর্যাদা বুঝতো না বা স্ত্রী স্বামীর মর্যাদা বুঝতো না, দাওয়াতে ইসলামী সম্পৃক্ততার কারণে আলহামদুলিল্লাহ তারা পরস্পরের মধ্যে রিসপেক্ট শিখেছে, কিভাবে কার সম্মান করতে হয়। তো এই যে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ যা হাজারো নয় লক্ষ লক্ষ যুবকের ভাগ্য পরিবর্তন করেছে, ইসলামী বন্ধের ভাগ্য পরিবর্তন করেছে। আজকে দেখুন না, মদিনার কালাম শুনলে অনেকের চোখে পানি চলে আসে, মদিনা মদিনা করে। আমাদের ঘরে ছোট ছোট বাচ্চারা মদিনা মদিনা বলে হজ করতে চায়, মদিনা দেখতে চায়, তো গসে পাকের রজা দেখতে চায়, অলিয়া কেরামের রজা দেখতে চায়। এটা পরিবেশের কারণে, আর এই পরিবেশ আমাদের ঘরে দিয়েছে দাওয়াতে ইসলাম।
আলহামদুলিল্লাহ,
আমি আপনি আজ যদি দাওয়াতে ইসলামিতে না থাকতাম জানি না কোন পরিবেশে থাকতাম।
আল্লাহ আল্লাহ,
তো এই পরিবেশ আমাদেরকে অনেক কিছু, হয়তোবা এখনো সেরকম মুত্তাকি হতে পারিনি, কিন্তু পরিবেশের বরকত আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখার আমাদেরকে ধরে রেখেছে। একটা মন মানসিকতা আমাদের তৈরি হয়েছে যে আমি যেন নিজেকে ভালো কাজে আবদ্ধ রাখি, যাতে করে ইমানের সাথে আমার মৃত্যু হয়, কবরের জীবন যেন আমার ভালো হয়, আখিরাতে কিয়ামতের দিন নবীর শাফাত যেন নসিব হয়, জান্নাতুল ফিরদৌস যেন আমার ঠিকানা হয়। এই মেন্টালিটি ভালো পরিবেশে বরকতে পেয়েছে, আর এই পরিবেশ দিয়েছেন কে, একজন আল্লাহর ওলি,
আল্লাহ
যার কৃপার দৃষ্টিতে আলহামদুলিল্লাহ এত কিছু বিশাল আমরা সুন্দর একটি পরিবেশ পেয়েছি। ইলিমের দিক দিয়ে যদি দেখেন, যে জামিয়াতুল মদিনা আমাদেরকে দিয়েছেন, মাদ্রাসাতুল মদিনা আমাদেরকে দিয়েছেন, দারুল মদিনা আমাদেরকে দিয়েছেন, ঘরের পরিবেশ সুন্দর বানিয়ে দিয়েছেন, আচ্ছা নিজের আত্মশুদ্ধির জন্য মাদানী ইনামাত আমাদেরকে দিয়েছেন, নেক আমলের রিসালা দিয়েছেন, মাদানী কাফলা দিয়েছেন, যে নিজেও ভালো হওয়া অন্যকে ভালো করার পরিবেশও দিয়েছেন। এই যে বিশাল একটি দিনের খেদমত আমির আলে সুন্নতের মাধ্যমে বর্তমান যুগে হচ্ছে, এবং তিনি যে আখরাতের চিন্তাধারা, আমির আলে সুন্নত বলেন কেউ যদি খোদা ভীতি অবলম্বন করতে চায় তাহলে ওদের সংস্পর্শ অবলম্বন করো যাদের চোখ খোদার ভীতির কারণে অশ্রু সিক্ত থাকে।
সুবহানাল্লাহ,
তো এমন লোকের খোদার মহব্বত যাদের অন্তরে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যাদের অন্তরে, আমার গোসে পাকের মহব্বত যাদের অন্তরে, খাজা গরিব নওয়াজের মহব্বত যাদের অন্তরে, শাহ জালাল শাহ আলী বাগদাদি শাহ পুরানের মহব্বত যাদের অন্তরে, এমন লোকের সংস্পর্শে যদি আমরা চলে আসি, আর সেই পরিবেশ আমাদেরকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিচ্ছে, যখনই সময় হয় মাদানী কাফলাতে যেন চলে যায়, কোর্সে চলে যায়, ইনশাল্লাহ এর বরকত আমরা দুনিয়াতেও পাবো
আখেরাতেও পাবো। আল্লাহ তাবারক তাআলা আমাকে, আমার পরিবার পরিজনকে এবং আমার সমাজকে আমরা যেন এমন পরিবেশের কথায় বলতে পারি এবং তাদেরকে এমন পরিবেশে চলার উৎসাহ দিতে পারি। আপনি আপনার সন্তানকে, আপনি নিজেও আপনার সন্তানকেও সুন্দর এক পরিবেশের সাথে সমৃদ্ধ করে দেন, যাতে করে এখান থেকে আউলিয়ে ইকরামের মহব্বতও শিখতে পারে এবং সুন্দর এক জীবনও সে গড়তে পারে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারক তাআলা আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই আপনাদেরকে সাথে রাখবো কল এস এম এস এর মাধ্যমে। আসুন আমরা যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আপনি যে নূরের নবী নিখিলে আপনি নাইলে দুনিয়ায় আধারে ডুবি তো শোবে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মুস্তফা জানে রহমত পেলা খোসালাম, শমায় বাজমে হেদায়ত পেলা খোসালাম, গৌসে আজমে ইমাম সালাম, জলওয়ে শানে কুদরত পে লাখো সালাম, ডাল দি কলবো মে আজমতে মুস্তফা, সাইয়েদি আলা হযরত পে লাখো সালাম, ফয়জ সে সালাম, উস আমি রহলে সুন্নত পে লাখো সালাম, মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, শমায়ে বাজমে হেদায়ত পে লাখো সালাম।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।